الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম জীবনের মূল লক্ষ্য। প্রত্যেক পর্বে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের আনুগত্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মুবারকার উপর আমল এবং যে মকসাদে আমরা দুনিয়াতে এসেছি, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য সম্পর্কে আমরা এক একটি বিষয় নিয়ে শ্রবণ করে থাকি। আজকে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব, আসুন অনুষ্ঠানের শুরুতেই দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে আমার প্রতি একবার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি দশটি রহমত অবতীর্ণ করেন এবং একজন ফেরিস্তা নিযুক্ত থাকে যে আমার নিকট ওই ব্যক্তির দুরুদে পাক পৌঁছে দিয়ে থাকে, যে ওই দুরুদে পাক পৌঁছানোর জন্য আমার নবীর দরবারে একজন ফেরিস্তাও নিযুক্ত থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মহাব্বত ভালোবাসা নিয়ে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন। আসুন একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা জীবনের যে উদ্দেশ্য রয়েছে, একজন মুসলমান হিসেবে আমাদের জীবনের লক্ষ্য কী থাকা উচিত, সেগুলো সম্পর্কে আমরা বিভিন্ন দিক নিয়ে শ্রবণ করে থাকি। আজকের অনুষ্ঠানে আমরা এমন একটি বিষয় নিয়েছি যেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেই বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি যদি আমাদের থেকে চলে যায়, সেই একটা মানে একটা রোগ রয়েছে, একটা ভাইরাস রয়েছে, একটা খারাপ দিক রয়েছে, যদি একজন মুসলমান থেকে আমার আপনার থেকে যদি এটা চলে যায়, তাহলে দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও সুন্দর হবে, আখেরাতের প্রত্যেকটি মঞ্জিল আমাদের জন্য আসান হয়ে যাবে, আর আমাদের ঠিকানা ইনশাআল্লাহ তাআলা জান্নাত হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা আমি হতে পারবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কাছের উম্মতও আমি হতে পারবো। সেই বিষয়টি কী? সেই বিষয়টি হচ্ছে নফসের খারাপ চাহিদা থেকে বাঁচা, আজকের বিষয় প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচা। আসুন এই সম্পর্কে একটি আমরা ইমান উদ্দীপক ঘটনা আমরা শ্রবণ করি। বর্ণিত রয়েছে উইনুল হিকায়াত এর প্রথম খণ্ডে 367 পৃষ্ঠায় রয়েছে, সিলসিলায় আলিয়া কদিরিয়ার প্রসিদ্ধ বুজুর্গ হযরত সাইয়েদুনা আবু কাসিম জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ বলেন, একদিন রাতে আমার খুবই অস্থিরতা হচ্ছিল, আমি আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিলাম কিন্তু আমি কোনো রকম শান্তি পাচ্ছিলাম না। আমি খুবই চেষ্টা করলাম ইবাদতে খুবই মনোযোগ এবং নম্রতা এবং একাগ্রতা যেন অর্জন হয়ে যায়, কিন্তু আমি এই চেষ্টায় সফল হতে পারলাম না। এরপর আমি কোরআনে পাকের তেলাওয়াত শুরু করে দিলাম, তবুও আমার মনোযোগ এবং অন্তরের শান্তি অর্জিত হলো না। আমি অত্যন্ত বিস্মিত হলাম, অবাক হলাম, আজ এমন কি হলো যে আমি ইবাদতে মনোযোগ স্থাপন করতে পারছি না এবং শান্তি দূর হয়ে গেছে। অবশেষে রাতের শেষ অংশে আমি আমার চাদর কাঁধে রাখলাম এবং ঘর থেকে বেরিয়ে আসলাম। কিছুদূর গিয়ে রাস্তায় এক ব্যক্তিকে দেখলাম যে চাদরে আবৃত ছিল, তার নিকটে গেলাম, তখন সে তার মাথা উঠালো এবং আমার থেকে জিজ্ঞেস করলো, তুমি এত বিচলিত কেন, কিয়ামত এসে গেছে কি? ওই ব্যক্তি জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহকে বলতেছে, তুমি এত মানে বিচলিত কেন, কিয়ামত কি এসে গেছে? তখন জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ বলেন, আমি বললাম, কিয়ামতের নির্ধারিত দিন এসে গেছে কি? সে ব্যক্তি বলল, না, বরং আমি তো এটা জিজ্ঞেস করছি, তুমি কি অন্তরে অশান্তি এবং অস্থিরতার কারণে উদ্বিগ্ন হয়ে অন্তরে শান্তি অর্জন করতে যাচ্ছ? জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ বলেন, জি হা, আমি আসলে অন্তরে শান্তির খোঁজে বের হয়েছি এবং এটা জানতে চাচ্ছি যে কি কারণে আজকে রাতে আমার শান্তি অর্জিত হচ্ছে না। এরপর জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আমার কাছে কি আপনার কোনো কাজ রয়েছে, কোনো দরকার রয়েছে? ওই ব্যক্তি বলতে লাগলো, জি হা, আপনার কাছে আমার দরকার আছে। আমি জানতে চাইলাম, জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ বলেন, আমি জানতে চাইলাম কি দরকার, আমার কাছে তোমার কি প্রয়োজন রয়েছে বলো। তখন ওই ব্যক্তি বলল, হে আবু কাসিম জুনায়দ বাগদাদি, আমাকে এটা বলুন, এমন কোনো উপায় আছে কি যে রোগ নিজেই ওষুধ হয়ে যাবে? জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ বলেন, জি হা, এমন একটি ওষুধ রয়েছে, এমন একটি উপায় রয়েছে, আল্লাহু আকবার, সেই উপায়টি কী? তখন জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ বলেন, মনোযোগ দিয়ে শোনো, যখন তুমি নফসের কুপ্রবৃত্তিসমূহের বিরোধিতা করবে, অন্তরের সমস্ত রোগ তোমার থেকে দূর হয়ে যাবে, এই রোগই ওষুধ হয়ে যাবে, এটা শুনে ওই ব্যক্তিটি একটি দীর্ঘশ্বাস ফেললো এবং বলতে লাগলো, আজ রাতে আমাকে এই প্রশ্নের উত্তর 7 বার এভাবেই দেওয়া হয়েছে, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি আপনার মুখে নিজের প্রশ্নের উত্তর শুনব। আল্লাহ পাকের দয়া ও বদান্যতায় আমার এই ইচ্ছা পূর্ণ হলো। এই বলার পর সে ব্যক্তি ওইখান থেকে চলে গেল, এরপর আর কখনো তাকে দেখা যায়নি। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। কেমনই মানে চমৎকার একটি আমরা ঘটনা শ্রবণ করলাম জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহের। রোগ নিজেই ঔষধ হয়ে যাবে কখন, যখন আমরা নফসের কুপ্রবৃত্তি সমূহ, নফসের যে খারাপ চাহিদা রয়েছে সেগুলো থেকে নিজেকে বাঁচাবো। যখন বাঁচাবো তখন এটাই আমার জন্য চিকিৎসা হয়ে যাবে, এটাই আমাদের জন্য গুনাহ থেকে বাঁচার উপায় হয়ে যাবে। জি হ্যাঁ, নফসের কুপ্রবৃত্তি যেগুলো রয়েছে, নফসের যে খারাপ চাহিদা যেগুলো রয়েছে সেগুলো থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে আমাদের দুনিয়ার সকল গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো, দুনিয়ার সকল খারাপ দিক থেকে আমরা বাঁচতে পারবো। মানুষ তখনই গুনাহ করে যখন নফসের খায়েশ জন্মায়। নফস যখন মানুষকে গুনাহের দিকে ধাপিত করে, শয়তান যখন ধোঁকা দিয়ে দেয়, আর বান্দা যখন সেই ধোঁকাটাকে বুঝতে পারে, দুনিয়ার সেই ভালোবাসাটাকে দূর করে, নফসের সেই খারাপ চাহিদাকে দূর করে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করে, তখনই বান্দা কামিয়াব হয়ে যায়। তখনই বান্দা নিজেকে নেকির মাধ্যমে, নিজেকে নেকির মধ্যে পরিচালিত করতে পারে, জান্নাতের দিকে তার পথকে সুগম করে দেয়। তাই আমাদের উচিত হচ্ছে সদা সর্বদা নফসের যে কুপ্রবৃত্তি রয়েছে, নফসের যে খারাপ দিক রয়েছে সেগুলো থেকে বাঁচা। খ্রিস্টান ভাইরা, মনে রাখবেন, জায়েজ নাজায়েজের পরোয়া না করা ব্যতীত নফসের প্রতিটি আকাঙ্ক্ষা পূরণে লেগে পড়াকে প্রবৃত্তির অনুসরণ বলা হয়। নিশ্চয়ই উত্তেজনার পিছনে পড়াতে শুধু ক্ষতি আর ক্ষতি রয়েছে। এই ক্ষতির ব্যাপারে এই হাদিসে পাক থেকে ভালোভাবে জানা যায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 3টি জিনিস ক্ষতির মুখে ফেলে দেয়। 1, লোভ ও উচ্চ আকাঙ্ক্ষায় মত্ত থাকা। 2, নফসের প্রবৃত্তিসমূহের অনুসরণ করা। 3, বান্দা তার নিজেকে নিয়ে অহংকার করা। 3টি বিষয়। 1 হচ্ছে যে লোভ উচ্চ আকাঙ্ক্ষায় মত্ত থাকা, যেটি লোভ রয়েছে এটাও নফসের একটা কুপ্রবৃত্তি, নফসের একটা মানে ধোকা, শয়তানের একটা ধোকা, নফসের একটা চাহিদা, মানে লোভ অর্জন নিয়ে ব্যস্ত থাকা, এই জিনিসটা তার কাছে রয়েছে আমার কাছে নেই, এই জিনিসটা আমি কখন পাবো। আর উচ্চ আকাঙ্ক্ষা, আমার কাছে 1 টাকা রয়েছে 10 টাকা কখন হবে, 100 টাকা আছে 1 লক্ষ টাকা কখন হবে, 1 লক্ষ টাকা রয়েছে 20 টাকা কখন হবে, 1টা বাড়ি আছে 10টা বাড়ি কখন হবে, 1টা জমি রয়েছে 2টা জমি কখন হবে, 1টা মানে ভালো মোবাইল রয়েছে আর 1টা ভালো কখন আসবে, এখন নর্মালি অ্যান্ড্রয়েড রয়েছে কখন আইফোন আসবে, কখন দামি ল্যাপটপ আসবে, কম্পিউটার আসবে, মনিটর আসবে, মানে আমি নিজের মতো করে লাক্সারিভাবে আমার নিজের লাইফটাকে পরিচালনা করব, লাইফটাকে নিয়ে ব্যস্ত হয়ে যাব। এটাও নফসের একটা ধোকা, এটাও নফসের একটা চাহিদা। এই চাহিদা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই চাহিদাগুলো যদি থাকে তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। দুনিয়া আমাদের জন্য তো দেখা যাবে যে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার ভোগ বিলাসিতা আমাদের জন্য অনেক মানে সহজ হয়ে যাবে। কিন্তু যেটা আখেরাত রয়েছে, যেটা সুদীর্ঘ পথ রয়েছে, যেটা শুরু রয়েছে শেষ নেই, আখেরাতের তো মানে শেষ কখন হবে, শেষই হবে না, এটা অনন্তকালব্যাপী চলতেই থাকবে। জান্নাতে হলে জান্নাতে অনন্তকালব্যাপী থাকবে বান্দা, আর জাহান্নাম হলে একদম চিরদিনই জাহান্নামে থাকতে হবে। এখন দুনিয়ার চাকচিক্যের কারণে, দুনিয়ার মানে সৌন্দর্য অর্জন করার জন্য, দুনিয়ার কিছু অর্জন করার জন্য যে লোভ রয়েছে, নফসে যে ধোঁকায় আমরা পড়ে গিয়েছি, নফসে যে চাহিদা আমাদেরকে ঘিরে নিয়েছে, উচ্চ আকাঙ্ক্ষা যে আমরা মত্ত রয়েছি, সেটা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে, নাহলে ক্ষতির দিকে আমরা চলে যাব। বান্দা আজকে উচ্চ আকাঙ্ক্ষার কারণে, লোভের কারণে হালাল হারামে পরোয়া করে না, এটাও সাধারণ একটা ধোঁকা হয়ে গেছে। মূল কথা, নফসের ধোঁকার কারণে, নফসের প্রবৃত্তিসমূহের অনুসরণের কারণে বান্দার মানে প্রত্যেকটা ক্ষেত্রে গুণা হবে। খারাপ যেগুলো রয়েছে সেগুলোকে অনুসরণ করার কারণে প্রত্যেকটা ক্ষেত্রে গুণা হবে। আপনি লোভ বলেন, এটা নফসের কারণে হচ্ছে, উচ্চ আকাঙ্ক্ষা সেটাও নফসের কারণে হচ্ছে। তাই আমাদেরকে এগুলো থেকে বাঁচতে হবে। দুনিয়াতে আল্লাহ পাক আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আমার কাছে যা রয়েছে আলহামদুলিল্লাহ, যেটা নেই সেটাও শুকরিয়া, মালিক দিলেও রাজি, আল্লাহ পাক না দিলেও আমি খুশি, আল্লাহ পাক যা দিয়েছে আলহামদুলিল্লাহ, এটা মনে রাখতে হবে। আমার কাছে যেটা রয়েছে দুনিয়ার কারো কাছে নেই। হ্যাঁ, যখন আমরা এই চিন্তায় নিজেকে মানে ব্যস্ত করে তুলবো, এই মন মানসিকতা আমার মধ্যে আনবো, তখন আমি সুখী হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। নফসের খারাপ দিকগুলো, জায়েজ নাজায়েজের পরোয়া না করে খারাপ যত বিষয় রয়েছে সেগুলোর দিকে মানে অনুসরণ করা, এটাও ক্ষতির মুখে ফেলে দেয়। বান্দা তার নিজেকে নিয়ে অহংকার করা, এটাও বান্দাকে ক্ষতির দিকে ফেলে দিবে। এটাও নফসের একটা খায়েশ, নফসের একটা চাহিদা রয়েছে, খারাপ চাহিদা, নিজেকে অহংকার মনে করা, আমি অনেক কিছু হয়ে গিয়েছি, আমার মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে। অহংকার বিভিন্ন ধরনের হয়ে থাকে, কেউ টাকা নিয়ে, কেউ সম্পদ নিয়ে, কারো ধন দৌলত নিয়ে, কারো বাড়িঘর নিয়ে, কেউ আবার সৌন্দর্য নিয়ে, কেউ আবার কথা বলার স্টাইল নিয়ে, কারো আবার মানে বলার ভঙ্গিমা নিয়ে, কেউ ইংলিশ ভালো বলতে পারে সেটাকে নিয়ে অহংকার করে, কারোর হাতের লেখা সুন্দর সেটাকে নিয়ে অহংকার করে, কারোর সাথে কোনো ব্যক্তির, আমার সাথে কোনো ভালো ব্যক্তির উচ্চ পদস্থ ব্যক্তির সম্পর্ক রয়েছে সেটাকে নিয়ে অহংকার করে। আমি অনেক কিছু দুনিয়াতে মানে এমন মনে হয় অনেক সময় অহংকারের কারণে জমিনের মধ্যে আমাদের পাই পড়ে না, মাটির মধ্যে আমরা পাই রাখতে চাই না, আমি অনেক কিছু হয়ে গেছি, আমার সাথে অমুক ব্যক্তির সম্পর্ক আছে। হ্যাঁ জানো, অনেক সময় বলো হে তুমি জানো আমার সাথে অমুক ব্যক্তির সম্পর্ক আছে, আমার সাথে ওই ব্যক্তি মানে খুব ভালো রিলেশন আছে। আরে ভালো রিলেশন দুনিয়া যারা ধনী রয়েছে তার সাথে ভালো সম্পর্ক আমার দুনিয়াতে আছে, আখেরাতে তো কাজেই আসবে না। হ্যাঁ গুণাগার ব্যক্তি, কোনো নাফরমান, আল্লাহর নাফরমান কোনো ব্যক্তি, কোনো গুণাগার ব্যক্তি যে খারাপ কাজে অভ্যস্ত, সে হোক না দুনিয়ার কোটিপতি, তার সাথে আমার সম্পর্ক এখন অহংকার করে আমি তাকে বলতেছি মানুষের কাছে, তার সাথে আমার সম্পর্ক। আরে দুনিয়ার গুণাগার ব্যক্তি, খারাপ ব্যক্তি যে জায়েজ না জায়েজের পরোয়া করে না, সেই ব্যক্তির সাথে আমার সম্পর্ক সেটা নিয়ে আমি ফখর করতেছি, অহংকার করতেছি, আখেরাতে কোনো কাজেই আসবে না, তার সাথে আমার হাসরব হয়তো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকেটে রয়েছে, যে যাকে ভালোবাসবে যার সাথে দুনিয়ার যার সম্পর্ক তার সাথে তো হাসর হবে। এখন আমি দুনিয়ার কোনো ভালো না মন্দ চরিত্রের কোনো ধনী ব্যক্তির সাথে সম্পর্ক সেটাকে নিয়ে অহংকার করি, আমার চেহারাকে নিয়ে অহংকার করি, কোন বিষয়কে নিয়ে অহংকার আমরা করি না। আজকে মানুষের মধ্যে এমন মানে রয়েছে একটা মানে মন মানসিকতা তৈরি হয়ে গিয়েছে যেটা সেটা নিয়ে অহংকার করে বান্দা। অনেক সময় সন্তানকে নিয়ে অহংকার করে, আমার তিন সন্তান, আমার ছেলে আছে, আমার মেয়ে রয়েছে, আমার এটা করে ওটা করে, আমার তিন সন্তান মানে একজন লন্ডনে থাকে, একজন ইউরোপে থাকে, একজন আমেরিকায় থাকে। কখনো এটা কেউ বলে না আমার সন্তান আলহামদুলিল্লাহ মদিনা শরীফে থাকে, হ্যাঁ আমার সন্তান মদিনা শরীফ জিয়ারত করতে গেছে, এটা খুব কম মানুষে বলে। তো অহংকার মানে একটা রোগ আমাদেরকে ঘিরে নিছে, এটা নফসের একটা চাহিদা, এই চাহিদা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ করিম রব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ১৬তম পারা সূরা মরিয়মের ৫৯নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ইরফান থেকে অনুবাদ, অতঃপর তাদের পর ওই অপদার্থ লোক তাদের স্থলে আসলো যারা নামাজসমূহ নষ্ট করেছে এবং নিজেদের কুপ্রবৃত্তিগুলোর অনুসরণ করেছে, অতপর অতি সত্তর তারা জাহান্নামের ভয়ানক গায়ে জঙ্গলের দেখা পাবে। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শাফি রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাপারে উদ্ধৃত করেন, হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি অতি সত্তর আমার উম্মতের মধ্য হতে আহলে কিতাব ও আহলে লাবান ধ্বংস হয়ে যাবে। এরপর আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে কিতাব কারা? ইরশাদ করলেন ওইসব লোক যারা কিতাব এজন্য শিখে যেন এর দ্বারা ইমানদারদের সাথে ঝগড়া করতে পারে। আমি আরজ করলাম আহলে লাবান কারা? ইরশাদ করলেন ওইসব লোক যারা কুপ্রবৃত্তিসমূহের অনুসরণ এবং নামাজসমূহকে নষ্ট করে। দুই ধরনের লোক, একটা হচ্ছে আহলে কিতাব, আমাদের সমাজ আজকে কিছু মানুষ রয়েছে যারা মানে শয়তানের ধোকার কারণে মানে ইলমে দিন তো অর্জন করে নিয়েছে, অনেক সময় আমাদের সাথেও হয়, ব্যক্তিগতভাবে আমার সাথেও হয় অনেক সময় মানুষ মানে কোনো ইলমে দিন শিখে নিয়েছে অথবা ইউটিউবে কোনো ব্যক্তির একটা মানে বয়ান শুনে নিয়েছে, ওয়াজ শুনে নিয়েছে, তার একটা মোটিভেশনাল স্পিক শুনে নিয়েছে, এখন সে মনে করে সে অনেক বড় মুফতি হয়ে গেছে, বুখারি শরীফের এক দুইটা হাদিস পড়ে নিছে বা কোরআনে কারিমের বাংলা অনুবাদ বুঝে নিছে, এখন সে নিজেকে অনেক বড় আলিমেদিন মনে করে, অনেক বড় ফকি মনে করে, দুনিয়ার মধ্যে অনেক বড় সে ব্যক্তি হয়ে গেছে, এখন শুধু উল্টাপাল্টা প্রশ্ন করে এটা জায়েজ আছে কিনা, ওটা জায়েজ আছে কিনা, এটা বিদাত কিনা, ওটা শিরিক কিনা, এটা কোত্থেকে আসছে, এটা আমার নবী জমানায় ছিল না, এটা সাহাবায়ে কেরাম করে নাই, এটা কোন ধরনের ব্যক্তি আসছে, ইমাম আজমকে ইমাম বুখারি এটা লিখে গেছে কেন, এটা হয়েছে কেন, ওটা হয়েছে কেন, কোরআনে এটা নাই, কোরআনে ওটা নাই। আরে আল্লাহর বান্দা রসুলের উম্মত, আমি ইলমেদিন অর্জন করেছি নিজের জন্য, মানুষকে বিপদে ফেলার জন্য না, এটা কখনোই উচিত না। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা ধ্বংস হয়ে যাবে অতি সত্তর, হ্যাঁ এটা ধ্বংস হয়ে যাবে, এটাও এক ধরনের অহংকার, এটাও একদম নফসের একটা ধোকা। বান্দা ইলমে দিন অর্জন করে নিছে নিজের শিক্ষার জন্য, অনেক সময় বান্দা নামাজ শিখে নিছে, এখন মানুষের নামাজের ভুল ধরে, এই তুমি নামাজ পড়ো না, তোমার সিজদা ঠিক নেই, তোমার রুকু ঠিক নেই, তোমার তিলাওয়াত ঠিক নেই, আমি কি ফকির হয়ে গেছি? আরে দুই রাকাত নামাজ আমি শিখে নিছি, নামাজের তো হাজারো মাসালা আছে, হানাফি মাজহাব মোতাবেক তো নামাজের অনেকগুলো মাসালা আছে, আমরা কয়টা জানি? দুনিয়াতে চলতে গেলে অনেক মশালা শিখতে হবে, এখন আমি এক দুইটা শিখে যদি নিজেকে ফকি মনে করি, নিজেকে অনেক বড় মুফতি মনে করি, মুফতি ইসলাম মনে করি, তাহলে এটা আমার জন্য অনেক বোকামির কাজ। এখন আমি দুই একটা মশালা শিখে সাধারণ মুসলমানকে প্রশ্নবিদ্ধ করলাম, অনেক সময় জুমার মসজিদে যায় এখন ইমাম সাহেবের ভুল ধরে, খতিব সাহেবের ভুল ধরে, মসজিদে গেছে হুজুর আপনার নামাজ হয় না, হুজুর যুগ যুগ ধরে নামাজ পড়াচ্ছে হুজুরের নামাজ হচ্ছে না, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ যিনি ইমাম বুখারির আগেরও আগের অনেক পূর্বের তিনি লিখে গেছে সেটাকে মানতেছে না, বলছে সেটা ভুল, এখন বর্তমানে কোরআনে পাকের বাংলা অনুবাদ পড়ে, বুখারি শরীফের বাংলা অনুবাদ শুনে বা ইউটিউবে বা ফেসবুকে কোনো একটা বক্তার ওয়াজ শুনে নিছে। তুই ইসলাম ভাইরা মনে রাখতে হবে এটা একটা ভাইরাস, এটা একটা রোগ, এটা একটা মানে মানসিক রোগ, হ্যাঁ এটা মানসিক রোগ। আর চিন্তা করি ইলমে দিন আমি অর্জন করছি, আমার নবীর হাদিস পড়ছি বুখারি শরীফ থেকে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মানুষকে বিপদে ফেলার জন্য, মানুষকে লজ্জা দেওয়ার জন্য, মানুষকে হীন ছোটো করার জন্য। কোনো মুসলমানকে ছোটোই করা যাবে না, কোনো মুসলমানকে মানে খাটোই করা যাবে না, সে তো সম্মানিত। হয়তো তার কাছে আমার থেকে জ্ঞান কম, এখন আমার জ্ঞান রয়েছে, একে নিয়ে আমি উল্টাপাল্টা বলতেছি, জ্ঞান নিয়ে ফকর করতেছি, জ্ঞান নিয়ে অহংকার করতেছি, জ্ঞানকে মানে অন্য মানুষকে বিপদে ফেলার জন্য কাজে লাগাচ্ছি না। কখনো যদি কোনো মানুষকে, কোনো হুজুরকে, কোনো ব্যক্তিকে, আলিম ব্যক্তিকে যদি প্রশ্ন করি, অন্তর এই নিয়ত থাকতে হবে আমি তার থেকে শিখবো। আর শিখার মানে হচ্ছে তিনি যেটা বলতেছেন কোরআন হাদিস মোতাবেক সেটাকে আমি গ্রহণ করে নেব। কোনো সুন্নি আলিমের কাছে, মুফতিয়ানে কেরামের কাছে যদি কোনো মাসালা জানি, আমি সেটাকে মেনে নেব। এখন আমাদের সমাজে কিছু লোক পাওয়া যায় যারা জানার জন্য না, বরং হুজুরের ইলমকে, জ্ঞানকে পরীক্ষা করার জন্য প্রশ্ন করে, এটা আছে কি না, যায় যে এটা কোরআনে আছে কি না। আল্লাহপাক আমাদেরকে এমন ব্যক্তি থেকে, এমন মুসলমান থেকে হেফাজত দান করুক। মনে রাখতে বেরোছে আহলে কিতাব, যারা ইলমে দিন অর্জন করে শুধু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহপাক আমাদেরকে এমন মুসলমান থেকে, এবং আমাদেরকেও এমন রোগ থেকে, মানসিক রোগ থেকে আল্লাহপাক আমাদেরকে হেফাজত দান করুক। নাম্বার দুই হচ্ছে আহলে লাবান। আর আহলে লাবান কারা হচ্ছে? ওই সমস্ত লোক যারা কুপ্রবৃত্তিসমূহের অনুসরণ করে এবং নামাজ সময়কে নষ্ট করে। এরা ধ্বংস হয়ে যাবে যারা নফসের খারাপ দিকগুলোকে অনুসরণ করে এবং নামাজকে নষ্ট করে। মনে রাখতে হবে, নামাজ ঈমান আনার পর প্রথম ফরজ যেটা, সেটা হচ্ছে সালাত, নামাজ আদায় করা, বান্দার উপর এটা ফরজ। আজকে আমাদের সমাজে এটা হয়ে গিয়েছে শয়তানের ধোকার কারণে, মানে নফসের খারাপ দিককে অনুসরণ করার কারণে মানুষ নামাজকে ছেড়ে দেয়, নামাজকে নষ্ট করে ফেলে, ফজরের নামাজ ঘুমে চলে যায়, জোহরের নামাজ ব্যবসার মধ্যে। যদি আমরা আমাদের দৈনিকের যে রুটিন রয়েছে, শিডিউল আছে, সেটাকে যদি দেখি, ফজরে ঘুমাবো, জোহরে কাজ করব, আসরে আড্ডা দেবো, খেলাধুলা করব, মাগরিবে আড্ডা দেবো, ঈশার সময় টিভি নিয়ে ব্যস্ত, মানে পাঁচ ওয়াক্ত নামাজের সময় আমাদের পাঁচটা শিডিউল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জামাজে আমাকে যে পাঁচ ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ করেছেন, আমাকে যে আদায় করার জন্য হুকুম করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সেটা আদায় করেছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন, সেই বিষয়ে আমাদের চিন্তা নেই। এটার মূল কারণ হচ্ছে নফসের ধোকায় পড়ে গেছি আমরা। শয়তান আমাদেরকে আজকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে। নফস আমাদের, নফসে আমরা যেটা রয়েছে, নফসে যে খারাপ খায়েশ রয়েছে, খারাপ চাহিদা রয়েছে, সেটা আমাদেরকে ঘিরে ফেলেছে। আজকে বান্দা তো নামাজকে এমনভাবে নষ্ট করছে, আজকে মসজিদ খালি, বাজার পরিপূর্ণ, আজকে পর্যটক এরিয়া ভরপুর, আজকে আল্লাহর ঘর মসজিদ খালি হয়ে গিয়েছে। জি হ্যাঁ, আল্লাহর ঘর মসজিদে মুসল্লি নেই, পার্কের মধ্যে, সিনেমা হলের মধ্যে, আড্ডাখানায়, এখন তো বিভিন্ন নদীর পাড়ে ব্রিজ করা হয় নদী পার হওয়ার জন্য, সেই ব্রিজগুলোকে চটফড়ি, ফুচকার দোকান দিয়ে, ঝালমুড়ির দোকান দিয়ে, একদম মানে দোকান দিয়ে, হ্যাঁ দোকান বসেছে তার ব্যবসার জন্য। এখন এই দোকানের মধ্যে এখন ছেলে মেয়েদের যে বেহায়াপানা, বেপদ্দাভাবে যে মেলামেশা করা, সেখানে গিয়ে আড্ডা দেওয়া, সেখানে গিয়ে গল্প করা, মায়াদাল্লাহ, বেপদ্দাভাবে সেখানে কথাবার্তা বলা, খারাপ কাজ করে, এগুলো একদম প্রচলন হয়ে গেছে। নদীর পার যদি আমরা দেখি, সেগুলো হয়ে গিয়েছে। রাস্তার ধার বলি, পার্ক বলি, যেখানে আজকে যাব আমরা, সেগুলো হয়ে গেছে বেপদ্দার বেহায়াপনার আড্ডা। মূল কারণ হচ্ছে আজকে আমাদের নফস ধোকায় ফেলে দিয়েছে, নফস আমাদেরকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে, এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। হযরত ইবনে ইশআত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি ওহী প্রেরণ করলেন, ওহী অবতীর্ণ করলেন যে নিশ্চয়ই ওই অন্তর যা দুনিয়ার আকাঙ্ক্ষা সমূহের সাথে মিলিত হয় সে আমার থেকে দূরে। যে অন্তর দুনিয়ার আশা আকাঙ্ক্ষা সমূহের প্রতি, দুনিয়ার ভালোবাসার সাথে মিলিত হয়ে যায়, সে অন্তর আল্লাহ পাক থেকে দূরে, ওই বান্দা আল্লাহ পাক থেকে দূরে। আজকে চিন্তা করি, দুনিয়ার ভালোবাসা আমাদের মধ্যে রয়েছে কিনা, আমার মধ্যে রয়েছে কিনা। যদি দেখি হ্যাঁ রয়েছে আমাদের মধ্যে দুনিয়ার ভালোবাসা, এই যে দুনিয়ার ভালোবাসা, এটা একটা নফসের খারাপ দিকের চাহিদার মধ্যে থেকে একটা চাহিদা। দুনিয়ার ভালোবাসা এমন মত্ত হয়ে যায় বান্দা, বান্দা তার আখিরাতকে ভুলে যায়। দুনিয়ার ভালোবাসা এমনভাবে বান্দাকে ঘিরে ফেলে, বান্দা তার কবরকে ভুলে যায়। আরে দুনিয়ার ঘরকে নির্মাণের জন্য বান্দা এত ব্যস্ত হয়ে যায়, কবর যে একটি ঘর রয়েছে সেটাকে মানে চিন্তা থেকে চলে যায়। আজকে দুনিয়াতে এসি লাগায় ঘরে, টাইলস লাগায়, ঠিক আছে, লাগানো প্রয়োজন, গরম পড়তেছে, আরামাইশ প্রয়োজন। দুনিয়ার ঘরের মধ্যে ফ্লোরিং মানে ফ্লোর টাইলস লাগায়, দেওয়াল টাইলস লাগায়, ম্যাটস লাগায়, ঝাড়বাতি লাগায়, মানে একদম নানা রকম থাই লাগায়, এসি লাগায়, মানে একদম সেরকম সেগুন গাছের কাঠ ছাড়া ঘুম আসে না, খাট যদি না হয় তাহলে ঘুম আসে না, আরামের বিছানা ছাড়া ঘুমে আসবে না, তোষক যদি নরম না হয়, শক্ত না হয়, ঘুম আসে না। হ্যাঁ দরকার, দুনিয়ার জীবনের জন্য এটা দরকার। কবরের তো একটা জীবন রয়েছে, কবর তো একটা আমার ঘর রয়েছে, সেই ঘরের জন্য আমার কী প্রস্তুতি, চিন্তা প্রয়োজন। আজকে দুনিয়ার ভালোবাসা আমার অন্তরে এমনভাবে জায়গা করে নিছে, আমার মালিক রব্বুল আলমিনের ইবাদত থেকে আমরা গাফিল। অনেকে বান্দা নামাজে দাঁড়ায়, এখন দুনিয়ার বিষয় চিন্তা করে, মূল কারণ তার অন্তরটাই মানে দুনিয়ার ভালোবাসায় লিপ্ত হয়ে গেছে। দুনিয়ার ভালোবাসার কারণে বান্দা গুনাহ করে, আর অন্তর কালো হয়ে যায়, অন্তর পাথরনে শক্ত হয়ে যায়, আল্লাহ পাকের ভয়ে কান্নাই আসে না, কোনো ভালো কাজই ভালো লাগে না, কোনো নেকির কাজে তার মনই বসে না, আমলের মধ্যে তার অন্তরই যায় না। মূল কারণই হচ্ছে দুনিয়ার ভালোবাসা, আর দুনিয়ার ভালোবাসা বান্দাকে প্রতিনিয়ত খারাপ দিকে ফেলে দিবে। সম্পদ অর্জনে ব্যস্ত থাকবে বান্দা, টাকা অর্জনে ব্যস্ত থাকবে, খারাপ হালাল হারামের কোনো তোয়াক্কা করবে না, নফসের ধোকায় পড়ে যাবে, মুসলমানকে কষ্ট দিবে, পিতা মাতাকে কষ্ট দিবে, খারাপ দিকে চলে যাবে, বন্ধু বান্ধবের আড্ডায় মানে একদম জাহিজ না জাহিজকে কোনো পরোয়া না করো, শুধু কাজ করতে থাকবে। মূল কারণ হচ্ছে দুনিয়ার ভালোবাসা, আর দুনিয়ার ভালোবাসা যে অন্তর মানে এটা একদম লেগে গেছে, ওই অন্তর আল্লাহ পাক থেকে দূরে। আর যে বান্দার অন্তর, যেই বান্দা আল্লাহ পাক থেকে দূরে, নিজের মালিক থেকে দূরে, সেই বান্দার দ্বারা কী হবে? সেই বান্দার দুনিয়ার এই জীবনের কী দাম রয়েছে? সেই বান্দার আখেরাতের মঞ্জিলগুলো কেমন হবে? কিয়ামতের ময়দান কেমন কষ্ট হবে? জাহান্নামে গিয়ে তাকে কেমন আজাব বরদাস্ত করতে হবে? সেই পুলসিরাতের সেই 15,000 বছরের রাস্তা সে কীভাবে পার হবে? আখেরাতের প্রত্যেকটা ধাপ এত কঠিন হবে চিন্তাই করতে পারবো না। আজকে দুনিয়ার ভালোবাসার কারণে আমরা আখেরাতকে ভুলে গিয়েছি। সাহাবাই কেরাম আলিমুর রিদওয়ানগণ বর্ণিত রয়েছে অনেক সাহাবার ব্যাপারে, যখনই তারা কবরের পাশ দিয়ে যেতেন এমনভাবে কান্না করতেন, দাড়ি মুবারক ভিজে যেত, মাটি ভিজে যেত, অনেকে তো কবরের সামনে বসে বসে নিজেদের ইবরত হাসিল করতেন, নিদর্শন হাসিল করতেন যে এই সেই কবর যে কবর আমাকে যেতে হবে। আজকে আমাদের কি আমল রয়েছে? সাহাবাই কেরাম আলিমুর রিদওয়ান জান্নাতি ব্যক্তি হওয়ার পর যদি এই চিন্তা করতে পারে, আমরা কতটুকু চিন্তা করেছি? সাহাবাই কেরাম আলিমুর রিদওয়ানগণ নবী পাকের সাহাবত পেয়েছেন, নবী পাকের দয়ার মাধ্যমে সাহাবা হয়েছেন, তাদের এমন আমল ছিল দুনিয়ার কোনো ব্যক্তি তাদের আমলের সাথে মানে টিকতে পারবে না, তাদের সামনে কিছুই না এক একজন সাহাবাই কেরামের ব্যাপার এমন রয়েছে। তবে তাদের সামনে আমরা কি? ওনারা যদি আখেরাতের প্রস্তুতি নিতে পারেন, নফসের ধোকা থেকে বেঁচে যদি ওনারা দুনিয়ার ভালোবাসা থেকে বেঁচে যদি শুধু আখেরাতের চিন্তাই করতে পারেন, তাহলে আমাদের কেন আসে না? আমাদেরকেও আনতে হবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাত তোমাদের থেকে এর চেয়েও অধিক নিকটবর্তী, যতটুকু তোমাদের জুতুর ফিতা জুতুর কাছে, এবং দোজকও এমন, অর্থাৎ অনেক বেশি নিকটবর্তী। হ্যাঁ, জান্নাতকে কষ্টসমূহ দ্বারা এবং দোজককে কুপ্রবৃত্তি এবং সাপ দ্বারা ঢেকে রাখা হয়েছে। যে জান্নাত আর জাহান্নাম অনেক কাছে, কিন্তু জান্নাতকে কষ্ট দ্বারা আবৃত করে দেওয়া হয়েছে, আর দোজককে কুপ্রবৃত্তি নফসের ধোকা নফসের চা খারাপ চাহিদা আর মানে আরাম আয়েস দ্বারা সাপ দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। আজকে আমাদের সমাজে অনেক মানুষের এটা ধারণাই হয়ে যায়, মানে নেকির কাজ করা কঠিন, নামাজ ইবাদতের করা কঠিন, আল্লাহ পাকের দিনের মধ্যে চলা কঠিন। হ্যাঁ, চলা কঠিন তো কী হয়েছে? জান্নাতে যেতে হলে কষ্টই করতে হবে, আর দোজকে যেতে হলে আরামসে করতে হবে। হ্যাঁ, আরাম আয়ে স্বাদ এটা আছে না, এটার দ্বারা জান্নাত জাহান্নাম ঢেকে রাখা হয়েছে, এটাই হয়েছে জাহান্নামের পথ। আর কষ্টের মাধ্যমে হচ্ছে জান্নাত পেতে হবে, কষ্টসমূহ করার পরে জান্নাত পাওয়া যাবে। নফসের চাহিদা থেকে বাঁচা একটু কষ্ট হয়ে যায়, কিন্তু যখন এই একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ মানে কিছুদিন যখন এটা প্র্যাকটিস হয়ে যায়, তখন অটোমেটিক নফসের যে খারাপ চাহিদা আছে এটা অন্তর থেকে ধীরে ধীরে চলে যায়, এটা রোগটা চলে যায়, এই ভাইরাসটা চলে গিয়ে অন্তরটা পরিষ্কার হয়ে যায়, অন্তরটা তখন পরিষ্কার হয়, কলবটা তখন পরিষ্কার হয়ে যায়, কলবের মধ্যে আল্লাহ পাকের জিকির ভালো লাগে, অন্তরের মধ্যে নামাজ ভালো লাগে। জি হ্যাঁ, আজকে দেখুন বড় বড় বুজুগানে কেরামদের যদি আমরা জীবনী দেখি, তারা পূর্বে মানে আল্লাহ পাকের নাফরমানি করতেন, কিন্তু যেই মাত্র তওবা করে নিয়েছেন, যেই মাত্র নফসানিয়াতের যে খারাপ দিক রয়েছে সেগুলো থেকে বেঁচে গিয়েছেন, তখন থেকে তারা এমন ইবাদত করেছেন যে তারা জমানার অনেক বড় আল্লাহর বলি হয়ে গেছেন। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ রয়েছেন, ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ রয়েছেন, হাসান বসরি রহমতুল্লাহ রয়েছেন, এমন বড় বড় অনেক বড় বড় আল্লাহর বলি রয়েছেন, তাদের ইবাদত আমরা দেখি, তাদের নেকি আমরা দেখি, কেমনভাবে তারা ইবাদত করেছেন, রাতের পর রাত নামাজ আদায় করেছেন, দিনের পর দিন তারা রোজা রেখেছেন, 40 বছর 60 বছর রোজা রেখেছেন। অনেক বুঝে দিনদের তো জীবনেই তো এসেছে যে তারা জীবনে কখনো হাসেন নাই, 40 বছর হাসান বসরি রহমতুল্লাহ হাসেনই নাই। এটার একটা মাধ্যম না, কষ্ট তো হয়েছে, কষ্ট ছাড়াও তাদের এই অভ্যাস হয় নাই, আজকে দুনিয়াতে কষ্ট করেছে তারা, কেয়ামত অবধি তারা সম্মানিত, আল্লাহ পাকের দরবারে তারা সম্মানিত, তাদের জন্য জান্নাত খুলে গিয়েছে, তারা আল্লাহ পাকের রহমত পাবে, আমার নবীর সাদকায় তারা জান্নাতের উচ্চ মকাম পাবে। হ্যাঁ, তা আমাদেরকে একটু কষ্ট করতে হবে জান্নাতে যেতে হলে, নফসের ধোকা থেকে নফসের খারাপ চাহিদা থেকে প্রবৃত্তির যে অনুসরণ রয়েছে সেগুলোকে একদম বাদ দিয়ে দিতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। যখনই শয়তান ধোকা দেয়, যখনই নফসের ধোকা চলে আসে, গান শুনতে মন চায়, বেপদ্দা হইতে মন চায়, বেহায়াপানা কাজ করার মন চায়, তখনই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শয়তান থেকে পানা চাইতে হবে, দোয়া করতে হবে, জিকির করতে হবে, সদা সর্বদা ওযু অবস্থায় থাকতে হবে। তাহলে নফসের যে প্রবৃত্তির যে চাহিদা রয়েছে, যে খারাপ চাহিদাগুলো রয়েছে, সেগুলো থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আজকের অনুষ্ঠানে আমরা যা শুনেছি এরপর আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বে আরও একবার উপস্থিত হব, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।